Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa taj'aluna rizqakum annakum tukadzibun. Mohon Allah semesta prashansa durud salam nazil hok piye Nabi Muhammad sallallahu alaihi wasallam er upor. Allahumma salli alaihi, Allahumma barik alaihi. Ee kitabut tauhide ar koyekti বিষয় নিয়ে আলোচনা বাকি আছে বা কয়েকটি বিষয়ের দার্স বা ব্যাখ্যা করা বাকি থেকে গেছে, আজকে তার মধ্যে দুই একটি হয়ে যাবে ইনশাআল্লাহ, আর বাকি এক দুই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলাই কিতাব শেষ করে দেওয়া হবে। আজকের প্রথম দার্সের বিষয়বস্তু হচ্ছে যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া এর হুকুম শরীয়তে কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে কুফরি বলেছেন, অর্থাৎ শিরক। এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, যে ব্যাখ্যা আপনাদের সামনে আজকে পেশ করব। একটি আয়াত এবং দুটি হাদিস আমাদের সামনে রয়েছে। লেখক বলছেন, বাবু মা জা আফিল ইস্তিসকা বিল আনওয়া। এই অধ্যায় হচ্ছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া সম্পর্কে। ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়া, বৃষ্টি কামনা করা। সিন এবং তা যদি কোনো ক্রিয়ার উপর আসে তখন তার মানে তলব করা হয়, চাওয়া হয়। যেমন ইস্তিগফার, গাফারা মানে মাফ করা, মার্জনা করা, আর ইস্তাগফারা মানে মার্জনা কামনা করা, চাওয়া, ক্ষমা চাওয়া। এরকমই আউন মানে সাহায্য, আর ইস্তিআনা মানে সাহায্য কামনা করা। যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই সাহায্য কামনা করি। নাস্তাইন, আউন আসলে আইন, ওয়াও নুন এর ধাতু। এইরকমই হেদায়ত থেকে ইস্তিহদা মানে হেদায়ত তলব করা। ইস্তিগাসা গোস থেকে, ইস্তিগাসা মানে বিপদ আপদে পড়ে গিয়ে মুক্তি কামনা করা, উদ্ধার কামনা করা। অধিকাংশ ক্ষেত্রেই আরবি ভাষায় সিনতে কোনো ক্রিয়া ফেলের ওপর লাগিয়ে দিলে তার মানে তলব করা, কামনা করা, চাওয়ার অর্থ হয়। এখানে ওই রকম, এই জন্য ইস্তিসকার নামাজকে ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা বলা হয়। বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, সে সময় যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে কি বলে? ইস্তিসকার নামাজ। আমাদের দেশের মানুষরা বুঝে বুঝে না, ইস্তিসকার নামাজ, সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা সুকিয়া মানে পানি পান করানো, আর ইস্তিসকা মানে পানি পান করা, তলব করা, আল্লাহর কাছে তলব করা, যে আল্লাহ আমাদেরকে পানি পান করো মানে বৃষ্টি দান করো। নাউন মানে নক্ষত্র, আনওয়া ওর বহুবচন। তো নক্ষত্র রাজির মাধ্যমে, এক অথবা একাধিক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 82 তে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রিজিকের শুকরিয়া এই বানিয়েছো যে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো। ওয়াতাজআলুনা রিজকাকুম তফসির করতে গিয়ে বলেছেন তফসিরকারগণ, এখানে শুক্র শব্দটি উজ্জ্বল আছে, ওয়াতাজআলুনা শুকরা রিজকাকুম, তোমার রিজিকের শুকরিয়া এই, তোমাদের আল্লাহ যে রিজিক দান করছেন সেসব রিজিকের মধ্যে বৃষ্টি রিজিক। বৃষ্টি যদি আল্লাহ না দিতেন তো পানি পেতেন না, কূপে পানি পাওয়া যেত না, মাটির তলে জমিনে পানি হতো না, নলকূপে পানি আসতো না, আপনার শ্যালো মেশিন যে রয়েছে আপনার সেচের জন্য সেখানে পানি আসতো না, অনেক এলাকায় এরকম হয় যে পানি ওঠে না, আর নদীতে পানি থাকতো না, পুকুরে পানি থাকতো না, মানুষ মরে যেত। তাহলে হচ্ছে আমাদের রিজিক, পানি হচ্ছে আমাদের রিজিক। আল্লাহ বলছেন তোমাদের রিজিকের শুকরিয়া এই যে তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করো বা মিথ্যা মনে করো, আল্লাহর পক্ষ থেকে নয়, অন্য কোন পক্ষ থেকে আসে। যারা আল্লাহর নিয়ামতকে অন্যের দিকে নিসবত করে, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পর্কিত করে, তাদের সম্পর্কে কথা বলেছেন। নিয়ামত আল্লাহর, দান আল্লাহর, এহসান আল্লাহর, অনুগ্রহ আল্লাহর, দিলেন আল্লাহ, আর বলল আর কারো নাম। এইরকমই ওই সব মুশরিক লোকেরা যারা আল্লাহ পাক সন্তান সন্ততি দান করেন, ছেলে মেয়ে দান করেন, রোগ ভালো করেন, আর মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম পীর বাবার দান, এরা মিথ্যুক। আল্লাহ বলছেন আন্নাকুম তুকাযযিবুন, তোমাদের আল্লাহ যে রিজিক দান করলেন, ছেলে মেয়ে রোগ ভালো করলেন, রিজিক দান করে, এটা রিজিক তোমার ভাগ, আল্লাহ দিলেন তোমাকে, তার বদলে এই দিলেন যে আল্লাহকে তুমি মিথ্যা মনে করলে, আল্লাহর নিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করলে, দিলেন না আল্লাহ, অন্য কেউ দিলেন। কথা যে আলুন আর ইস্কা খুম আন্নাকুম তুকাযযিবুন। তো নক্ষত্রের মাধ্যমে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া বা নক্ষত্রের কাছে চাওয়া, এর বিভিন্ন অবস্থা হতে পারে। অবস্থাগুলি পরে বর্ণনা করছি, একটি হাদিস শোনাই। ওয়ান আবি মালিকিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, আমার উম্মতে চারটি বদ স্বভাব থাকবে জাহিলি যুগের। জাহিলি যুগের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগমনের পূর্ব যুগে, শিরকুফরির যুগে, আবু জাহাল আবু লাহাবের যুগের, যে যুগে সারা বিশ্বে শিরক তো বিরাজ করছিল, এমনকি মক্কাতুল মুকাররমা তো শিরক ছিল, কাবার চারিদিকে 360 মূর্তির পূজা হইত। তো এই যুগকে জাহিলি যুগ বলা হয়েছে, যে যুগে সারা বিশ্বে শিরকের অজ্ঞতা বিরাজ করছিল, তাওহীদ আল্লাহর একত্ব ছিল না কোথাও। আর বাউম ফিন উম্মতি, আমার উম্মতে চারটি খারাপ স্বভাব রয়েছে, যে স্বভাবগুলি কিসের, মিন আমরিল জাহিলে, জাহিলি যুগের স্বভাব, লা ইয়াতরুকুনাহুন না, তারা সেই খারাপ স্বভাবগুলি ছাড়বে না। সবাই ছাড়বে না, না সবার কথা বলা হয়নি, অধিকাংশ লোকের কথা বলা হয়েছে। তারপরে এই চারটি প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকতে হবে তা নয়, কারো মধ্যে চারটি খারাপ স্বভাব আছে, কারো মধ্যে তার মধ্যে তিনটি খারাপ স্বভাব আছে, কারো মধ্যে দুটি খারাপ স্বভাব আছে, কারো মধ্যে একটি আছে, একজনের মধ্যে একটি খারাপ স্বভাব, তার একজনের মধ্যে আরেকটি খারাপ স্বভাব আছে, আরেকজনের মধ্যে তৃতীয় খারাপ স্বভাব আছে, আরেকজনের মধ্যে চতুর্থ খারাপ স্বভাব আছে। এই কথা বলার উদ্দেশ্য নয় যে চারটি খারাপ স্বভাব অধিকাংশ লোকের মধ্যে থাকবে বা প্রত্যেকের মধ্যে চার চারটি করে থাকবে, এই কথা বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই স্বভাবগুলি, খারাপ স্বভাব জাহিলি যুগের মুশরিকদের বদ স্বভাব, বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস, যেগুলি এক শ্রেণীর মুসলিমদের মধ্যে পাওয়া যাবে। তারপরে এই চারটি বদ স্বভাব প্রত্যেক গ্রামে, প্রত্যেক দেশে, প্রত্যেক অঞ্চলে পাওয়া যায়, এটাও জরুরি নয়। হয়তো চারটি বদ স্বভাবের কিছু কোন ডিস্ট্রিক্টে, কোন এলাকা আছে, কোন দেশে আছে, আবার কিছু খারাপ স্বভাব এই জাহিলি স্বভাবগুলি অন্য কোন দেশে আছে, প্রত্যেক দেশে নাও পাওয়া যেতে পারে, প্রত্যেক এলাকায় নাও পাওয়া যেতে পারে। তো নবী করিম বলছেন যে আরবাউন ফি উম্মতি, আমার উম্মতে চারটি স্বভাব থাকবে, যেগুলি হচ্ছে মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের বদ স্বভাব, লায়াত রুকুন আহন না, তারা সেগুলি ছাড়তে চাইবে না, অজ্ঞতার কারণে ছাড়বে না। আবার অজ্ঞতা দূর হয়ে গেলে হয়তো জানিয়ে দেওয়া হলো যে এগুলি শিরকি স্বভাব, ইসলাম বিরোধী স্বভাব, এগুলি হচ্ছে খারাপ স্বভাব, এগুলি বদ স্বভাব, বদ চরিত্র, তারপরে হয়তো হটকারিতা করবে, মানুষ জেনে নেওয়ার পরে হটকারিতা কেউ করে, অহংকার করে, মানবে না হয়তো। আবার অনেক সময় অনেক বাধা থাকে, সরাসরি হয়তো অস্বীকার করে না, হটকারিতা করে না, কিন্তু তার কাছে অজুহাত আছে, অজুহাত পেশ করে, বিভিন্ন অজুহাত পেশ করে, ওরা কি বুঝে না, এত বড় বড় লোকেরা বলে করে, ওরা কি বুঝে না, এইরকম ধরনের। তাহলে সত্যকে মানতে গিয়ে, হক কথাকে, ভালো কথাকে মানতে গিয়ে বাধা অনেক রকমের, অজ্ঞতা সবচেয়ে বড় বাধা, মূর্খামি, জানে না, সেজন্য বাধা, নামাজের গুরুত্ব জানে না, ওই জন্য নামাজ পড়ে না, তারপরে জানার পরে পড়ে না, হটকারিতা, অনেক সময় গাফিলতি, পরকাল সম্পর্কে বেপরোয়া, কোনো পরোয়া নাই যে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, শিরিক সবচাইতে বড় পাপ, এইরকমের জ্ঞান নেই। আর জ্ঞান হলে তারপরে দেখছি যে এত বড় বড় হুজুর, এত বড় বড় দাড়ি, এত বড় আলকাল্লা জুব্বা, আর তারা এগুলি করছে, এগুলি যদি নাজায়েজ কাজ হতো তারা করত। এগুলি হচ্ছে সত্য মানতে, হক মানতে বাধা বিভিন্ন রকমের, কিন্তু যখন এসবের ঊর্ধ্বে আল্লাহ এবং রসুলের কথা আমি মানব, কে মানলো, কে মানলো না, কে করলো, কে করলো না, কে ভুল করছে, কে ঠিক করছে, আমার কাছে কেউ আদর্শ না, আমার কাছে আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আপনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন যে আল্লাহ রসুল করেছেন করব, বলেছেন করব, যদি না করে থাকেন, না বলে থাকেন, আমি করব না। এই খারাপ স্বভাবগুলি কি, কতক স্বভাব হচ্ছে আকিদার বদ স্বভাব, আর কতক হচ্ছে আমলের বদ স্বভাব। প্রথম বদ স্বভাব, খারাপ স্বভাব হচ্ছে আল ফাখরু বিল আহসাব, বংশের প্রতি, বংশ মর্যাদার প্রতি অহংকার করা। ফখর মানে হচ্ছে ফখর করা, যেটা আমরা বলি, হ্যাঁ, গৌরব করা, অহংকার করা, নিজের বংশকে নিয়ে, বংশকে নিয়ে অহংকার করা বিভিন্নভাবে মজুদ রয়েছে, বিভিন্নভাবে মজুদ রয়েছে আমাদের সমাজে। যেমন বলুন দেখি আপনারা, এরকম বংশের অহংকার আছে, হ্যাঁ, যারা জমিদার বংশ অহংকার করে, এখানে অনেক ভাইদের কাছ থেকে শুনছি আমরা জমিদার আর আমাদের গ্রামে এরা হচ্ছে আমাদের প্রজা। এখনো সেই জমিদারি গেছে, এখন এমন অবস্থা হয়েছে যে যারা প্রজা ছিল, হ্যাঁ, বাড়ির রাখাল চাকর নকর ছিল, তারা হয়েছে পয়সাওয়ালা, আর জমিদাররা ভিক্ষুক হয়ে গেছে, অনেক দেখা যাচ্ছে এরকম সমাজে। তারপরে ওই অহংকার আগের মজুদ আছে, যে আমরা জমিদার বংশ আর এরা হচ্ছে আমাদের প্রজা বংশ, চৌধুরী বংশ, হ্যাঁ তালুকদার বংশ, ভূইয়া, ভূইয়া ওই জমিদার থেকে, ভূই ভূই মানে জমি, ভূইয়া মানে জমিওয়ালা জমিদার। তো এইরকম ভাবে বিভিন্ন রকমের ইয়ে রয়েছে। তারপরে কেউ যদি আবার ধর্মীয় বা বংশের মর্যাদা পেয়ে যায়, আমরা আওলাদে রসুল, তাহলে তো বলার সীমা নেই আর কি। হ্যাঁ পীর বংশ মানে পীর জাদা, পীর জাদা, জাদা মানে জন্ম, মানে পীরের জন্ম, জাদা শব্দটি ফার্সি শব্দ। হ্যাঁ এই জন্য গাল দেয় আমাদের দেশে হারাম জাদা বলে গায়ে, মানে হারামের জন্ম, মানে বৈধ, মানে এটা খুব খারাপ গাল। হ্যাঁ যারুর সন্তান ওর মানে, কিন্তু অনেকে বুঝে না। তো পীর জাদা মানে কি, এটা হারাম জাদা নাই গাল হইলো, আর পীর জাদা মানে পীরের জন্ম, মানে পীর বংশের। তো এগুলি হচ্ছে বংশ নিয়ে কি করা, গৌরব করা, ভালো কাজ। নবী সাল্লাম কি বলেছেন, মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের মুশরিক কাফেরদের কাজ, এটি আবু জাহালের কাজ, আবু লাহাবের কাজ, ওদের কাজ, এগুলি মুসলিমের কাজ নাই। মুসলিমদের এই ধারণা থাকতে পারে না যে আমাদের মর্যাদা সম্মান এই বংশের জন্য। অনেকে এইরকম অহংকার করে যে আমাদের বংশ বড়, গোটা গ্রাম আমাদের বংশ, এক দুটো লোক আছে বাইরের, ওদেরকে দেখতে পারে না, তুচ্ছ মনে করে, গোটা বংশ, গোটা গ্রাম এই দিক থেকে ওই দিক সব আমরাই। বংশে মর্যাদার উপর, সংখ্যা গরিষ্ঠতার উপর অহংকার, বংশের ভিত্তিতে বিভিন্ন রকমের বংশের গৌরব ফখর। যদি কোনো আরবি হয় আর যদি অহংকার করে অনারবের উপর, সেটা তার অন্তর্ভুক্ত। এইভাবে বিভিন্ন রকমের বংশের ভিত্তিতে গৌরব করা, সৈয়দ যারা নিজেকে ভারত উপমহাদেশে সৈয়দ বলে, অন্যদেরকে বিবাহ শাদী দিতে চায় না, সৈয়দ ছাড়া অন্য পরিবার আমরা বিয়ে দেবো না মেয়েদের, পাঠান খান আমরা খান, অন্যদের সাথে আমরা বিবাহ শাদী আদান প্রদান করবো না। এগুলি সব হচ্ছে জাহিলি যুগের কুপ্রথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিন্দা করেছেন এবং নিষেধ করেছেন এগুলি কাজ। যদিও মুসলমান হয় তবু তার মধ্যে জাহিলি স্বভাব রয়েছে, মানে মুশরিকদের কাফেরদের বদ স্বভাব রয়েছে, তাহলে যদি কেউ অহংকার করে। এই জন্য নবী সাল্লাম একটা হাদিসে বলেছেন যে আসল সম্মান হচ্ছে ইমানের সম্মান, ভালো আমলের সম্মান, বংশীয় কোনো সম্মান মর্যাদা নেই। অমান আবতা বেহি আমালহু লাম ইউসরি বেহি নাসাবহু, কারো আমল যদি তাকে পিছিয়ে দেয়, আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, ইমানে আমলে নামাজে দিনদারিতে ধার্মিকতায় পরেশগারিতে আল্লাহ বিরুদ্ধে অনেক পিছিয়ে আছে, তাহলে তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না। অত্যন্ত মূল্যবান কথা। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি হাজি সাহেবের ছেলে, আপনি আলেমের ছেলে, আপনি মহাদেশের ছেলে, কোনো লাভ নেই যদি আমল আপনাকে পিছিয়ে রাখে, আমলে আমলে অগ্রগামী না হইতে পারেন, আগে না বাড়তে পারেন, তাহলে আপনার বংশ আপনাকে এগিয়ে দিতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করিয়ে দিতে পারবে না, কোনো মান মর্যাদা দিতে পারবে না। আল্লাহ পাক বরং কোরআনে কারিমে বলেছেন যে তোমাদেরকে পুরুষ আর নারী থেকে সৃষ্টি করেছে, সবাই পুরুষ নারী থেকে সৃষ্টি হয়েছে, সবার মা আছে বাবা আছে, ঠিক না? যে নিজেকে শ্রেষ্ঠ বলছে তারও মা বাবা আছে, তার মাধ্যমে পয়দা হয়েছে, আর যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে না অথবা শ্রেষ্ঠ নয় মানুষের নজরে আল্লাহর কাছে, সে শ্রেষ্ঠ হতে পারে, তারও মা বাবা আছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আও না ওয়া উনসা, তোমাদেরকে আও মানে অথবা হয়ে যাবে, তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী দিয়ে সৃষ্টি করেছে, মা বাবা, আর প্রথম যদি ধরা হয় তো আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে, সবাই আদম হাওয়ার সন্তান, সৈয়দ হন আর আরবি হন আর ওয়ান আরব হন আর যে কেউ হন না কেন, সবাই আদম এবং হাওয়া থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবায়েলা, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করে দিয়েছে, পরে এই বংশে বিভক্ত হয়েছে তোমরা। লে তারাফু, কিসের জন্য? মান সম্মানের জন্য নয় যে অমুক বংশ বেশি মান সম্মান রাখে, লে তারাফু, পরিচিতির জন্য, শুধু জানার জন্য যে এরা আমার বংশের, এরা যেহেতু এই বংশ, আমার বংশে এদের সাথে আমাদের রক্ত রিলেশন আছে, আর এরা অমুক বংশের লোক, এরা আরব, এরা অনারব, এরা বাঙালি, এরা উর্দু ভাষী, হ্যাঁ এই এই শুধু, আর কিছুই না, না ভাষার ভিত্তিতে, না জাতির ভিত্তিতে, না গোত্রের ভিত্তিতে কোন রকমের শ্রেষ্ঠত্ব রয়েছে, মান সম্মান রয়েছে। লে তারাফু, পরিচিতির জন্য, চেনার জন্য, আত্মীয়দের সাথে সুসম্পর্কের বেশি হক রয়েছে, তাদের অধিকার বেশি রয়েছে, চেনবে যে এর আত্মীয়, আত্মীয়দের হক রয়েছে। একজন মানুষ সমস্ত মানুষকে দেখাশোনা করতে পারবে না, সমস্ত মুসলিমদের খোঁজ খবর নিতে পারবে না, কিন্তু কমের পক্ষে নিজের বংশের আত্মীয়দের খোঁজ খবর নিতে পারবে। এই এই পরিচিতি থাক, লে তারাফু, শুধু পরিচিতির জন্য। আর সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে
আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ ভীরু মুত্তাকি, যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি তাহলে পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকে, যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করে, সুন্দর করে ইবাদত বন্দেগি করে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানীয়। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তানফিল আনসাব, বংশের সমালোচনা করা, বংশে দোষ ত্রুটি বের করা। এটি হচ্ছে জাহিলি যুগের স্বভাব, সন্দেহ করা যে এই ছেলেটাকে কালো লাগছে, ওর মাও দেখতে ফর্সা, ওর বাবাও ফর্সা, কি জানি গোলমাল হইতে পারে, এই যে সন্দেহ, এটি হচ্ছে জাহিলি যুগের কাজ। অথবা ছেলে খুব লম্বা হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ ছেলে অথবা মেয়ে খুব সুন্দর বা সুন্দরী হয়েছে, লম্বা দেখতে সুন্দর সুন্দর, মাও কালো, মাও বেটে খাটো আর বাবাও খাটো, আরে বাবা বাপও খাটো মাও খাটো আর ছেলে এত লম্বা করতে গেল, তাহলে দালমে কালা হে সমস্যা। এইরকম সন্দেহ করা মুসলিমের কাজ নয়, এটি মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের কাজ। এটা অপরের ক্ষেত্রে কেন, আপনার বাড়িতে হইতে পারে এরকম, মাশাআল্লাহ ভালো সুন্দরী দেখে বিয়ে করেছেন, আপনার চাইতে লম্বা, আপনার চাইতে সুন্দরী আর আপনিও লম্বা, বেশ দেখতে সুন্দর সুন্দর, আর ছেলে হয়েছে মাশাআল্লাহ আল্লাহর হুকুম কালো, একবার সন্দেহ শয়তান আপনার মগজে ঢুকতে পারে, অশ্বাসা দিতে পারে, কি জানি আমার স্ত্রীর কোথাও অবৈধ সম্পর্ক থাকতে পারে, আমি বিশেষ করে বিদেশে থাকলে তো আরো শয়তান সুযোগ পাবে, আরো শয়তান বেশি সুযোগ পাবে, যে আমি থাকি না বছর দু বছর থাকি না, কি হয় না আল্লাহ পাকি জানে, শয়তানকে এরকম সুযোগ দিতে হবে না। যতক্ষণ কোন স্পষ্ট প্রমাণ নেই ততক্ষণ পর্যন্ত বংশ প্রমাণিত, সে আপনার বংশের। তান মানে কোন দোষ ত্রুটি খোঁজা, বের করা, যে হতে পারে কোনো গোলমাল হতে পারে, মনে হয় সন্তান বৈধ সন্তান নয়, এটি হচ্ছে জাহিলি যুগের কাজ, এইরকম কাজ মুসলিম করবে না। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, তৃতীয় রোগ হচ্ছে, বদস্বভাব হচ্ছে তারকা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, ইস্তিসকা বৃষ্টি চাওয়া, এর ব্যাখ্যা পরে করব, কেমন করে বৃষ্টি চাওয়া, কত প্রকারের চাওয়া, কোনটা বড় কুফরি কোনটা ছোট শিরক। ওয়া নিয়াহা, চতুর্থ বদস্বভাব হচ্ছে মৃতের ওপর রোদন করা, বয়ান করে কান্না করা, চিৎকার করে কান্না করা, মৃতের ওপর কান্না করা মানে শুধু অশ্রু প্রবাহিত করা, চোখ দিয়ে পানি আসা জায়েজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কান্না এসেছে, এবং এই কান্নাকে নবী বলছেন রহমত, অন্তরে দয়া, স্বাভাবিক, আম্মা মারা গেছে কান্না আসবে না, আব্বা মারা গেছেন কান্না আসবে না, ছেলে মেয়ে মারা গেছে কান্না আসবে না, স্ত্রী মারা গেছে কান্না আসবে না, স্ত্রী স্বামী মারা গেছে কান্না আসবে না, এটি হচ্ছে ফিতরত প্রকৃতি, কে বলল কান্না আসবে না, অবশ্যই আসবে, কিন্তু কান্নার সাথে বয়ান করে চিৎকার করে কান্না করা, মা গো আর বাপকো এক এক এলাকার এক এক কান্নার তরিকা আছে, ওগুলো জানেন আপনারা দেখেছেন, আর তার সাথে বেশ কিছু গুণাবলী বর্ণনা করা, মৃতের ভালো ভালো গুণ বয়ান করা আর কান্না করা, কান্নাও করেছে আর গুণগুলি বর্ণনা করেছে, আমার ছেলে এই ছিল, হ্যাঁ আমাদের নেতা এই ছিলেন, আমার স্ত্রী এমন ছিল, আমার স্বামী হাইরে, আমার স্বামীর এইরকম ছিল রে, হাইরে আমি কি করলাম রে, আর জীবন রাখবো না বাঁচবো না আমি, সব হারাম। তো এই নুহা হাদিস আছে, নুহা নিয়াহা মানে রোদন করে কান্না করা, বয়ান করে কান্না করা, এর জন্য যারা কান্না করবে তাদের শাস্তি হবে, তারা গুনাহগার, বরং কাবিরা গুনাহ। একটি হাদিস আছে, বিনা তওবাতে মাফ হবে না, আর নাই হাতো এজা লাম তাতুব। আচ্ছা, এই কান্না পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, না পারে না, মৃতের ওপর কান্না পুরুষও করে মহিলাও করে, কিন্তু কে বেশি করে, মহিলারা বেশি করে, এই রোগ মহিলাদের মধ্যে বেশি আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক চোরের নাম আগে বলে, চোর পুরুষ চোরের নাম আগে বলেছেন, কারণ চুরি পুরুষও করতে পারে মহিলাও করতে পারে, কিন্তু কে বেশি চুরি করে, পুরুষ বেশি চুরি করে। আবার জেনার ক্ষেত্রে আল্লাহ পাক মহিলা আর জানিয়া তো জানি, জেনাকারী মহিলার কথা আগে উল্লেখ করেছেন, কারণ জেনা বেশিরভাগ কার পক্ষ থেকে হয়, আস্তে করে বলছেন, যেমন হয়েছে মহিলা যদি সুযোগ না দেয়, দুর্বল না হয় তো লাভ দিবে মুখে শয়তান পুরুষ, ঠিক না, যারা শয়তানের উদ্দেশ্য করে, মহিলা যদি শরীরে পর্দা করে ঢেকে থাকে কোনদিন খারাপ উদ্দেশ্য করতে পারবে না, কিন্তু মাথা খুলে আছে, চুল খুলে আছে, চেহারা খুলে আছে, হাত খুলে আছে, পেট খুলে আছে, আর তারপরে এমন টাইট কাপড় পরে আছে, তারপরে একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, তখন না সুযোগ পাচ্ছে শয়তানে, তাহলে জেনা কার পক্ষ থেকে বেশি, মহিলাদের পক্ষ থেকে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব বেশি জানেন, কারণ তিনি সৃষ্টি করেছেন, আমি না জানতে পারি, আপনি না জানতে পারি, না পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন মানুষের স্বভাব। তো মহিলাদের স্বভাব হচ্ছে বেশি কান্না করা, শুধু কান্নাই করে না, অন্যরা কেমন করে কান্না করবে আর কান্নায় ভেঙে পড়বে এগুলি বলতেও জানে,
বলতেও জানে,
আর দেখা দেখি কান্না করে, কোন আত্মীয়তা নেই, মায়া নেই, ভালোবাসা নেই, এমনি দেখি কান্না করা শুরু করে, যদি কান্না নাও আসে চোখ মুছতে শুরু করে।
একবার বিদেশে আসছি আমি, এক বুড়ি আমাদের দাদি সম্পর্কে এসে বলছে, হায়রে কেমন করে থাকবে, মানে অর্থাৎ স্ত্রী কেমন করে থাকবে, কেমন করে থাকবে, একটা দিন দুটা দিন ছেড়ে থাকা যায় না, আমাদের স্বামীরা যদি কোনো জায়গায় যায় আর কি করে বছর ধরে থাকবে, ওদের ইউনিভার্সিটিতে পড়ি, নয় মাস পরে চলে যায় দেশে, তারপর কেমন করে থাকবে, একদিন যায় না এক যুগ যায়।
যদি এইরকম কথাবার্তা বলে এক স্ত্রীর সামনে, যে স্ত্রী নতুন স্ত্রী আর স্বামী চলে আসছে বিদেশে, তাহলে তার অবস্থা কি হবে, কি অবস্থা হবে?
এইরকম মহিলাদের বদ স্বভাব আমাদের সমাজ, ওরা আরো মানুষের শোককে কি করে, আগুন লাগাতে পারে, শোককে বাড়িয়ে দেয়।
এজন্য মহিলাদের সম্পর্কে বিশেষ করে বলেছেন নবী কারীম কি বলেছেন, ওয়াকাল বলেছেন, আন্নায়ে হাতো রোদনকারিনী মহিলা, যে বয়ান করে কান্না করে, চিৎকার করে কান্না করে যে সব মহিলা, পুরুষের এই শাস্তি, কিন্তু মহিলা যেহেতু বেশি করে তাই বলা হয়েছে। এজালাম তাতুব, যদি তওবা না করে, কাবুলা মাওতিহা, মৃত্যুর পূর্বে, মরার আগে বিনা তওবা যদি মারা যায়, তাহলে বোঝা গেল যে তওবা যে এই গুনার জন্য শর্ত, সেই গুনা কি, কাবিরা গুনা, বড় গুনা। মৃত ব্যক্তির ওপর চিৎকার করে, চিল্লে চেঁচিয়ে কান্না করা হচ্ছে কাবিরা গুনা, পুরুষ করুক আর নারী করুক। তো কামো ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে সেই মহিলাকে বিচার দিবসে দাঁড় করা হবে, এবং তাকে পায়জামা দেওয়া হবে, পায়জামা সালোয়ার যেটাকে বলে, সালোয়ার দেওয়া হবে, সিরবাল মানে সিরওয়াল, এখানে সিরওয়াল বলে পায়জামা, তো সিরওয়াল বা সিরবাল একই শব্দ, ওয়াও দিয়ে বা দিয়ে দুটোর মানে হচ্ছে পায়জামা, পায়জামা পরানো হবে, সালোয়ার পরানো হবে, কিসের, মিন কাতেরান, আল কাতরার, বুঝলেন, আল কাতরা, কালো আল কাতরা, ওয়াদিরউন মিন জারবিন, আর চুলকানি, খারিশ, চুলকানির রোগ যে পাচড়া, এই পাচড়া রোগের তার জামা দেওয়া হবে, জামা, মানুষের শরীরে একটা জামা লাগে, কামিজ লাগে, আর একটা কি লাগে, সালোয়ার লাগে বা পায়জামা লাগে, তো পায়জামা সালোয়ার থাকবে তার আলকাতরা, আলকাতরা যদি লেগে থাকে শরীরে কাপড়ে, তাহলে কি অবস্থা শরীরে থাকবে, চিন্তা করুন, যদি গোটা শরীরে কেউ আলকাতরা মেখে থাকে, কি অবস্থা থাকবে শরীরের, এই শাস্তি দেওয়া হবে। আর তারপরে শরীরে ওপর ভাগে কি থাকবে, এমন জামা কামিজ দেওয়া হবে, যেই জামা শরীরে লাগলে, স্পর্শ করলে চুলকানি খারিশ শুরু হবে, পাতলা আর চুলকাতে শুরু করবে, যার চুলকানি হয়েছে সেই জানে তো, হাইরে চুলকানি, তো এই চুলকানির শাস্তি দেওয়া হবে হাশরের মাঠে, বাকি জাহান্নামের শাস্তি তো আছেই যদি তওবা না করে মরে। রাহু মুসলিম, মুসলিমের হাদিস, এই চারটি বদ স্বভাব। এখন আসল বিষয় আমাদের কি, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া, তা হাদিসের তর্জমা করে দিই তাহলে আরো স্পষ্ট হবে, কারণ এই হাদিসে কুফরি বলা হয়েছে, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়াকে কুফরি বলা হয়েছে। বলছেন যে হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহুম আন যায়েদ ইবনে খালিদ, যায়েদ ইবনে খালিদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কাল সাল্লালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আস-সুবহে বিল হুদাইবিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফজরের নামাজ, ভোরের নামাজ, অর্থাৎ ফজরের নামাজ পড়াইলেন হুদাইবিয়া নামক স্থানে, যেখানে ষষ্ঠ হিজরিতে সন্ধি হয়েছিল, এই জায়গাটি মক্কার কাছাকাছি, যেই জায়গার বর্তমান নাম হচ্ছে সোমাইসি, সোমাইসি রাস্তা দিয়ে আসতে দেখবেন লোকেশনে আছে সোমাইসি বলে, মক্কা থেকে মদিনার দিকে আসতে, তো সোমাইসি নামক স্থানে, যার নাম পুরনো নাম হচ্ছে হুদাইবিয়া, এখানে নবী সাল্লাম ফজর নামাজ আমাদেরকে পড়ালেন, মানে ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবারা নামাজ পড়লেন, আলা ইসরে সামাইন, সামাউন আকাশ, আর সামাউন মানে এখানে বৃষ্টি, ওপর থেকে যা কিছু আসে বা ওপরে যা কিছু আছে তাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সামা আকাশ বলা হয়েছে, তা আকাশও যেহেতু ওপর দিকে, এমনকি যে মেঘমালা আছে মেঘমালাকেও সামা বলা হয়েছে, আকাশ বলা হয়েছে, আনজালা মিনাস সামায়ে মান, আল্লাহ আকাশ থেকে পানি নাজেল করেন, আকাশ থেকে কি বৃষ্টি বর্ষণ হয়, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ নাই, মেঘ মাত্র কিছু দূরে, এক কিলোমিটার দুই কিলোমিটার হবে না হয়তো, অনেক মেঘমালায় আছে, কিছু দূরে আছে, কিছু কাছে আছে, প্লেনে যারা দিনে চড়েছেন তারা দেখেছেন যে প্লেন মেঘমালাকে ফেড়ে মনে হয় ভিতরে চলে যাচ্ছে আর তার উপরে চলে যাচ্ছে, আর প্রথমবার যখন আমি প্লেনে চড়ি তো ভাবছিলাম যে এই মেঘমালা গুলিকে দেখছি, আমি ভাবছি যে হয়তো সমুদ্রের উপর, মানে এই যেহেতু জানা আছে জিওগ্রাফি মোটামুটি জানা আছে যে সৌদি আরব থেকে গেলে, সৌদি আরব থেকে উঠলে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় আপনার যেটা হচ্ছে আরব উপসাগর, যার পাশে আমরা এখন এখানে আছি, এই
আল খালিজুল আরবি যেটাকে বলা হচ্ছে, আরব উপসাগর। তো ভাবছিলাম যে এগুলো আরব উপসাগরের পানি দেখতে পাচ্ছি। এই ভ্রমে বেশ কিছু ক্ষণ বা ওই দিন হইতে ছিলাম ওই সফরে। তারপরে দেখছি আবার এই পানি যদি হয়তো এত উঁচা নিচে কেন হয়ে আছে, তারপর আবার কিছু নেমে যাচ্ছি, তারপরেও কেন দেখছি, নেমে তো গেলাম, দেখছি ধোঁয়ার মতো আছে, নেমে গেলাম, তারপরে আবার দেখছি আরো থাক থাক হয়ে আছে। তাহলে এ তো পানি না, সমুদ্রের পানি নয়, কি তাহলে? মেঘমালা। তাহলে মেঘমালা কাছে আছে, যেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। তো আকাশের দিকে যা কিছু আছে সবকে সামা বলা, আকাশকেও বলা হয় সামা, আর মেঘমালাকেও সামা বলা হয়, মাথার উপরে যা কিছু আছে তাকে সামা বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, আলাইহিস সামাইন, বৃষ্টির পরে, বৃষ্টি হয়েছে রাত্রে আর তারপরে ফজর নামাজ পড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানাত মিনাল লাইলে, যা রাত্রে হয়েছিল, বৃষ্টি বর্ষণ হয়েছিল রাত্রে। ফালাম্মান সারাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সালাম ফিরলেন, আকবাল আলান নাস, তখন মানুষের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আকবাল আলান নাস মানে মানুষের দিকে মুখ করলেন, মুতাওয়াজ্জে হলেন। ফাকাল বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে লোকজনের দিকে মুখ করে বসতেন, এটা এই হাদিস দ্বারা জানা গেল। এছাড়াও বহু হাদিস রয়েছে, যে কোনো নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পরে কি করতেন, পুরো মুখমন্ডল ফিরিয়ে মুক্তাদিদের দিকে সোজা হয়ে বসতেন। এটি হচ্ছে সুন্নত, এরকম বসতেন। আমাদের দেশে আমার সাহেব কেমন করে বসে, একটু কাইতে এদিক থেকে, বাম দিকে না ডান দিকে হয়, ডান দিকে হয়, ডান দিকে হয়। আর আবার এদের মধ্যে যারা বেশি বেদাতি, যাদের কিবলা কলবের কিবলা বলছে বড় পীর, দেহের কিবলা কাবা, আর তাদের কলবের কিবলা, দুয়ার কিবলা হচ্ছে বাগদাদ শরীফ, তারা ডান দিকে কাঁথিয়ে বসে আর বলে এখন মোনাজাত ধরবে। তো মোনাজাতের সময় বলছে যে বড় পীরকে কিবলা বানাইলাম আর বাগদাদ শরীফকে কিবলা বানাইলাম, এই নিয়তে দোয়া করে, মোনাজাত করে, শিরকি মোনাজাত। সুন্নত কি, আকবালা আলান্নাস, লোকজনের দিকে ফিরে বসলেন। বুঝতে পারলেন না স্পষ্ট, লোকজনের দিকে ফিরে বসতে হবে, এটি হচ্ছে আদব। আসলে আমার সালাম ফেরা হয়ে গেছে, এখন লোকজনের দিকে ফিরে বসুন, যাতে কাউকে যদি কোনো মাসলা মাসাল জিজ্ঞাসা করতে হয়, সাধারণত ইমাম আলেম সাধারণত হয়, যদি সব ইমাম আলেম নয়, মাসলা মাসাল কেউ জিজ্ঞেস করতে পারে, বা আপনি কোনো কিছু বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কোনো ভুল ত্রুটি হয়েছে সংশোধন করাতে পারেন। সুতরাং লোকজনের দিকে মুখ করে বসতে হবে, এমন না যে কাঁধ ফিরে রাখবেন, লোক এদিকে আর আপনি ওইদিকে মুখ করে, কোনো কথাবার্তা গল্প যদি করেন আর লোকের দিকে মুখ না করে যদি কাঁধে কথা বলেন, তাহলে আপনাকে কি বলবে, অহংকারী বলবে। নবী সাল্লামের এই আদব ছিল না। ফাকাল বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা জানো কি যে তোমাদের রব আল্লাহ পাক কি বলেছেন, আজকে রাতে আল্লাহ পাক কি বলেছেন, জানো কি? কেমন করে জানবেন সাহাবারা? জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে আল্লাহ কি বলেছেন, নবী ছাড়া কেউ জানতেই পারে না, নবী জানবেন এজন্য যে নবীর কাছে ওহী আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা কি করে জানবেন, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করছেন, তার অনর্থক জিজ্ঞাসা, অনর্থক জিজ্ঞাসা। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। যেমন বলি, ভাই আপনার কি মাসলা জানা আছে, তারপরে মাসলার উত্তর দিচ্ছি, জানা নেই, বুঝতে পারছি আপনার জানা নেই, আপনি কি কিছু শুনেছেন? শুনেছেন বলতে চমকে উঠেছেন, আরে বাপে কিছু হয়েছে, ধরলে খবরে কিছু এসেছে হয়তো, কি কি কি, তখন কি কি করে একবারে পুরো একবারে মনোযোগ দিয়ে আপনি কথা শোনা শুরু করেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উত্তম বাকপন্থা দিয়েছিলেন, কথা বলার শক্তি দিয়েছিলেন। আলতা দুরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছেন আজকে? কালু সাহাবারা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আল্লাহ ভালো জানেন এবং রাসূলুল্লাহ যে বদ্ধশায় রয়েছেন তার কাছে ওহী আছে, সুতরাং আল্লাহ রাসূল বেশি জানেন। কাল কালা, আল্লাহ পাক বলেছেন, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার বেশ কিছু বান্দা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়া কাফের এবং কুফুরি করেছে। আমার কিছু বান্দা মুমিনুন বি মানে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়া কাফিরুন এবং কুফুরি করেছে। কার সাথে কুফুরি করেছে কথা বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ব্যাখ্যা করছেন কেমন করে মুমিন হয়েছে আর কাফের হয়েছে, বলছে ফা আম্মা মান কালা, কাফের হওয়া মানে কি, অস্বীকার করা, কাফের হওয়া মানে অস্বীকার করা। কালু সাহাবারা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আম্মা মান কালা, সুতরাং যেই ব্যক্তি বলল, মোতের না বেফাদিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ফজলে এবং আল্লাহর দয়াতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, মানে আমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আল্লাহর ফজল করমে, আল্লাহর রহমত অনুগ্রহে। ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, এই ব্যক্তি কি করলো, আল্লাহর প্রতি বিশ্বাসী হলো, কারণ এই বৃষ্টি কার সাথে সম্পর্কিত করেছে, আল্লাহর সাথে, যে বৃষ্টি কে দান করেছেন, যিনি দান করেছেন তার নাম নিল। সুতরাং এই ব্যক্তি আমার প্রতি ঈমান নিয়ে আসলে বিশ্বাস করলো, আর সে অস্বীকার করল কাকে? নক্ষত্রকে অস্বীকার করল। কুফুরি শিরকি যে ভ্রান্ত ধারণা যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি আসে, নক্ষত্র বৃষ্টি দান করে ইত্যাদি, এইরকম যদি ধারণা আর অনেকের ছিল, বিশেষ করে কাফেরদের জাহিরি জামানে এরকম ধারণা ছিল, তাহলে সেই ব্যক্তি নক্ষত্রকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো। বাতিলকে অস্বীকার করতে হবে আর সত্যের প্রতি ইমান নিয়ে আসতে হবে, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বাস্তবায়ন হবে। আল্লাহ বলছেন লা ইলাহা, ইলাহ নেই, ইলাহ নেই, তাহলে প্রথম অস্বীকার করলেন না, ইলাহ নেই, পৃথিবীতে কেউ ইলাহ নেই, না আকাশে না জমিনে কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, থেমে আবার থেকে যাবেন না এখানে, ইল্লাল আল্লাহ ছাড়া, মানে একমাত্র আল্লাহ হচ্ছেন এলাহ সত্য উপাস্য। তাহলে প্রথম বাতিল গুলো কি অস্বীকার করে দিলেন, বাতিলকে অস্বীকার করার পরে ক্লিন হওয়ার পরে এখন সাব্যস্ত করছেন আল্লাহর ওলুহিয়াত, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহ পাক রব্বুল আলমিনের দান, আল্লাহ পাক রব্বুল আলমিনের রুবুবিয়াত। জি, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কোরআনে কি বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তাহলে কুফরি করতে হবে, কার সাথে কুফরি করতে হবে, তাগুতের সাথে, কবর মাজারের সাথে কুফরি করতে হবে, যে কবর মাজারে আমি বিশ্বাসী নই যে তাতে থেকে কিছু পাওয়া যায়, অস্বীকার করতে হবে, দেবী দেবতা প্রতিমা পুতুলকে অস্বীকার করতে হবে, পৃথিবীতে কেউ আপনাকে দিতে পারে আর কেউ ছিনিয়ে নিতে পারে ও কথা অস্বীকার করতে হবে, সেজদা আমার কারো জন্য নয়, আমার কপাল আর কারো জন্য নয়, অস্বীকার করতে হবে অন্যকে, একমাত্র আল্লাহর জন্য। অস্বীকার করার পর, তাগুতকে অস্বীকার করার পর, মানব রচিত বিধানকে অস্বীকার করতে হবে, আমি মানি না এসব, আমি এতে বিশ্বাসী নই, তারপরে বলতে হবে কি, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এর উদাহরণ ওই রকমই যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে করে থাকি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি উদাহরণ, যে চাষি যখন জমিতে চাষ করে প্রথম কি করে, প্রথম বীজ ছিটিয়ে দেয়, দেখেছেন জমিনে ঘাস লেগে আছে, ঘাসের পাল্লা আর তাতে বীজ ছিটিয়ে দেয় না, প্রথম কি করে, চাষ করে, প্রথম চাষ করার পরে কিছু ঘাস, ঘাস তো জড় থেকে শেকড় থেকে উঠলো, উল্টে পাল্টে আছে, কিন্তু তারপরে ওই ঘাস থেকে যেতে পারে, এ আগাছা কিন্তু আর একদিন সময় পেলে আবার মাটিতে জড় পুঁতে দেবে, কিন্তু আবার জন্মে যাবে, মরবে না, তখন কি করে, ঘাস ধরে, ঘাস ধরে, ধরে ধরে ক্লিন করে জমিকে, সাফ করে, সাফ করার পরে দেখছে জমিন ভালো চাষ হয়ে গেছে, ঘাস একবারে জট থেকে সব উঠে উল্টে পাল্টে গেছে, সব ধরেও নিয়েছি, যেসব ঘাস জমিনে থাকলেই যে জমিনে জন্মে যাবে সেই সব ঘাস নেই সাফ করে ফেলেছি, তখন কি করে, তখন বীজ ছিটায়, তারপরে আবার আগাছা কিছু থাকতে পারে, জন্মে যেতে পারে, এদিকে ধানের জমি বা গমের জমি, গমেরও মানে গাছ বেরোচ্ছে আর তার সাথে ঘাসও বেরোচ্ছে, তখন কি করে, হ্যাঁ নিড়ানি বলি আমরা, হ্যাঁ ওই তখন ঘাসগুলিকে ধরে, ঠিক ওই রকমই আপনার ইমান ইসলাম কখন সহি শুদ্ধ হবে, যখন কি করবেন, আপনার মগজে তাগুত যদি থাকে, শিরিক থাকে, কুফুরি থাকে, মানবরচিত বিধান থাকে, কবর মাজারে সেজদা থাকে, কবর মাজারে সন্তান পাওয়া যায়, তাবিজ থাকলে কোনো বিপদ আপদ আসবে না, এসব থাকে, বুঝতে পেরেছেন না, ইত্যাদি ইত্যাদি দেবী দেবতা থাকে, খাসি মোরগ নিয়ে অরসে যাওয়া থাকে, এসব যদি থাকে সবকে সাফ করেন, ঘাস উঠিয়ে ফেলেন, জমি চাষ করেন, আপনার মগজের জমি চাষ করেন, চাষ করে 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 যতগুলি ঘাস আছে উঠিয়ে সাফ, ক্লিন হয়ে গেছে, এখন আমার ব্রেন একেবারে খালি শূন্য হয়ে গেছে, কিচ্ছু নেই, ফ্রেশ জমি আমার ব্রেনের জমি, তখন ওখানে কি করতে হবে, ইল্লাল্লাহ, আল্লাহর বীজ বপন করতে হবে, তৌহিদ, আল্লাহর একত্ব এখানে রাখতে হবে, একমাত্র আল্লাহ আমি বিশ্বাসী, আর যদি ঘাস আছে, শিরক কুফরি মগজে ঢুকে আছে, মানবরচিত বিধান ঢুকে আছে, সেকুলারিজম ঢুকে আছে, আর ডেমোক্রেসি ঢুকে আছে, গণতন্ত্র ঢুকে আছে, সবকিছু ঢুকে আছে, তার মধ্যে আমি ইসলাম কায়েম করতে চাইছি, তাহলে ওই রকমই হবে, যে এরকম মূর্খ চাষি বুঝে না, ঘাসের জমিতে দিল বীজ ছিটি, আর তাই হচ্ছে, ঘাসের জমি ঘাসের পালা লেগে আছে তার মধ্যে বীজ ছিটাচ্ছে, হচ্ছে কি, ঘাস বড় বড় হয়ে আছে, মানে ওদেরই সবগুলি মন্ত্রিত্ব, এদেরকে দুটো তিনটে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে, তোমরাও থাকো, ঠিক না, একেবারে একই অবস্থা, কিন্তু ইসলামের কোন রকমের কিছু উন্নতি দেখাতে পারলো না, পাঁচ বছর চলে গেল, একমত নন আপনারা এটা, এমন কোন পরিবর্তন হয়েছে, যে আওয়ামী লীগের জামানায় ইসলাম একেবারেই ছিল না, আর এরা মাশাআল্লাহ অনেক ইসলাম নিয়ে চলে এসেছে তিনজন মিলে, কিছু করেছে, কিছু নেই, এই জন্য যে ঘাসের ভর্তি আছে জমিন, আর সে ভর্তি জমিন ঘাসে ইসলামের বীজ ছিটাচ্ছে, প্রথম কথা ছিটানি না, আর যদি ছিটানো কাজ হবে না, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি বলল যে আল্লাহর ফজল করমে বৃষ্টি হয়েছে, ফাযালিকা মুমিনুন বিহি, সেই ব্যক্তি আমার প্রতি ঈমান নিয়ে এসেছে এবং নক্ষত্রকে অস্বীকার করেছে, নক্ষত্রের সাথে কুফরি করেছে। ও আম্মা মান কালা, এর বিপরীত যে ব্যক্তি বলল মোতের না বে না ওই কাজা ওয়া কাজা, অমুক অমুক নক্ষত্র আকাশে দেখা গেছে সেই জন্য বৃষ্টি হয়েছে বা তারা বৃষ্টি দিয়েছে, যদি এইরকম কথা বলে ফাযালিকা কাফিরুন বি, সেই ব্যক্তি আমার সাথে কুফরি করল, আমার সাথে কাফের হয়ে গেল। মুমিনুন বিল কাওকাবে, এবং সে নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে আসলে, বিশ্বাস করলো যে নক্ষত্র বৃষ্টি দিয়েছে অথবা নক্ষত্রের কারণে বৃষ্টি এসেছে, সে আমার সাথে কুফরি করল। ওয়ালাহুমা, এই হাদিসটি মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিমানাহু আগের হাদিসের কাছাকাছি, ওতে রয়েছে কালাবাজহম, তারা তাদের কেউ কেউ বলেছে লাকাদ সাদাকা না ও কাজা ও কাজা, অমুক অমুক নক্ষত্র যে আকাশে দেখা গেছে এ সত্যতা প্রমাণ করেছে, মানে নক্ষত্রে নক্ষত্র দেখা গেলে যে বৃষ্টি হয় বা নক্ষত্র যে বৃষ্টির কারণ, তাহলে ওই নক্ষত্র সত্যতা প্রমাণ করেছে তার। পান জালাল্লাহ হাজিল আয়া, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, ফালা উকসিম বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করি আল্লাহ নক্ষত্র রাজির উদয়ের স্থলের, মাওয়াকে যেসব ক্ষেত্র থেকে যেসব স্থান থেকে নক্ষত্র উদিত হয় সেসব স্থানের অর্থাৎ আসমানের আকাশের কসম করি। ওয়াইন্নাহু লাকসামুল্লাহু তাআলা মুন আযীম, আর এই শপথ হচ্ছে মহাশপথ যদি তোমরা জানো, ইন্নাহু লাকুরআনুন করিম, এ হচ্ছে কোরআনি করিম, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই আয়াতের পরে শেষখানে আছে ওয়াতাজআলুনা রিযকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তাই বলছে ইলা কওলিহি, আল্লাহর এই বাণী পর্যন্ত যে তোমরা তোমাদের রেজেকের শুকরিয়া এই পেশ করছো যে তোমরা মিথ্যা সাব্যস্ত করো, আল্লাহর দানকে অন্যের সাথে সম্পর্কিত করো, মিথ্যুক নয়। আপনি আপনার ছোট ভাইকে বিদেশে নিয়ে আসলেন আর সে যদি বলে যে না আমার শ্বশুর নিয়ে এসেছে, তো মিথ্যুক নয় সে, অথচ তার কোন রকমের সহযোগিতা থাকতে পারে। আর এখানে তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, কারো কোনো ক্ষমতা সামান্যতম কোনো অংশ নেই। আর কেউ যদি বলে যে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে, আমাদের দেশে এরকম শিরকি কুফরি কথা আছে, দশরা পূজায় তো বৃষ্টি হবেই হবে, এতদিন বৃষ্টি হয়নি হয়নি, যে হিন্দুদের দশরা পূজা আসছে না, দশরা পূজাতে বৃষ্টি হবেই হবে, অমুক পূজায় বৃষ্টি হবেই হবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, দশরা পূজায় বিশ্বাসী হইল, যদিও সে মুসলমান জাতিতে কিন্তু সে আল্লাহর সাথে কাফের হইল আর সে হিন্দুদের পুজো পাঠে বিশ্বাসী হইল। তারপরে আমরা ছোটকালে দেখেছি এলাকাতে মনসা গান হতো, শুনেছেন কিনা হয়তো, মা মনসার নামে হিন্দুদের গান, ওই হিন্দুরা মুসলমানরা কি করতো, ওই ইস্তেস্কা পড়তো, যে এলাকায় পড়ে অনেক গেলে তো এই সুন্নত নেই, হিন্দুরা বৃষ্টি না হলে মনসা গান করে, তো মুসলিম পর্যন্ত বলতো যে হিন্দুরা তো মনসা গান করছে আশা করি বৃষ্টি হবে, আউযুবিল্লাহ, কুফরি করল, কুফরি করল। তো কুফরি শুধু তারকাতে সীমিত নয়, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে কুফরি, আল্লাহর সাথে কুফরি। এখন কেউ যদি বলে মোতের না বে না ওই কাজা কাজা, অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, তাহলে সে কুফরি করলে, এটি হাদিসে পড়লাম, কেমন কুফরি, ছোট কুফরি, বড় কুফরি কেমন, এক্ষেত্রে শুনুন কয়েকটি কথা। প্রথম কথা, নক্ষত্রের নক্ষত্রকে যদি মনে করে যে নক্ষত্র বৃষ্টি দান করে, নক্ষত্র বৃষ্টি দিতে পারে, তাহলে এটি কি হবে, বড় কুফরি, কারণ বৃষ্টি দাতা একমাত্র আল্লাহ, আল্লাহুল্লাযী আনজানা মিনাস সামাঈ মান, আল্লাহ সেই জাত, সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বহু আয়াত রয়েছে মর্মে। সুতরাং এইসব আয়াতকে সে অস্বীকার করলো, আল্লাহর নিয়ামতকে আল্লাহর দানকে অন্যের সাথে সম্পর্কিত করলো, নক্ষত্র বৃষ্টি দিতে পারে, তাহলে সে আল্লাহর রুবুবিয়াতে শিরিক করলো, সে মুশরিক হইল এবং সে কাফের হয়ে গেল। এক আরেকটি অবস্থা, যদি কেউ নক্ষত্রের কাছে বৃষ্টি চায়, হে অমুক নক্ষত্র, হে ধ্রুব তারা তুমি বৃষ্টি দাও, হে কুতুব তারা তুমি বৃষ্টি দাও, হে অমুক তারা তুমি বৃষ্টি দাও, তাহলে কি হবে, বড় শিরক, বড় কুফরি, তাহলে এই দুই অবস্থায় বড় কুফরি। আর এই শিরক হলো তাওহীদে উলুহিয়াতে, কেন দোয়া আল্লাহর কাছে করতে হবে, ডাকতে হবে আল্লাহকে, ডাকলো কাকে, নক্ষত্রকে। হয়তো মুসলিম অনেকে শুনে অবাক হতে পারে, মুসলিম আবার নক্ষত্রকে ডাকে নাকি, মুসলিম না ডাকে অন্য কোনো মানুষ তো ডাকতে পারে, আর ডাকবে না কেন, যদি মৃত মানুষকে, মরা কবরে চলে গেছে কত শত বছর, কত হাজার বছর আগে, কবরে কি আছে না আছে আল্লাহ পাক জানে, সৎ আছে না অসৎ আছে, মানুষ দফন করা হয়েছে না, এমনি ব্যবসা খোলা হয়েছে তাও কে জানে, আর যদি মানুষই দাফন করা হয়, আল্লাহর ওলি নবী কি দাফন করা হয়, সে কি দিতে পারবে? তাহলে যেই ব্যক্তি মৃত ব্যক্তির কাছে চায়, যে ব্যক্তি কবরের কাছে চাইতে পারে, সে নক্ষত্রের কাছে চাইতে পারে না? অসম্ভব কিছু নেই। কেউ শিখিয়ে দিলে হইলো, যেমন তোমরা পীর ওলির কাছে চাইছো, নক্ষত্রের কাছে চাইতে পারো, দিতে পারে, ওটাই শিখিয়ে নেবে যে দিন সম্পর্কে জ্ঞান রাখে না। তারপরে এক দল রয়েছে অগ্নি পূজক, তারকা পূজক, সূর্য পূজক, চন্দ্র পূজক, কোরআনে কারিমে যাদেরকে সাবেইন বলা হয়েছে, ওয়াসাবেইন আমান আমানা মিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাবি যাদেরকে বলা হয়েছে, সাবিরদের সম্পর্কে বলা হয়েছে তারা তারকা পূজক, নক্ষত্র পূজক ছিল, চন্দ্র পূজক ছিল। তাহলে কেউ যদি নক্ষত্রের কাছে, তারকার কাছে, চন্দ্রের কাছে চাই, বৃষ্টি চাই বা কোনো কিছু চাই, তাহলে সে বড় কাফের, বড় মুশরিক। ওই রকম বৃষ্টি যদি চাই তাহলে তাওহীদে উলুহিয়াতে সে শিরিক করলো। দুইটি অবস্থায় তাহলে কি? বড় কাফের, বড় মুশরিক। আর একটি অবস্থা, নক্ষত্রের কাছে চাইলেও না এবং নক্ষত্র যে নিজেই এই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, বৃষ্টি বর্ষণ করতে পারে, এই বিশ্বাসও রাখে না, কিন্তু মনে করে যে অমুক অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণের কারণ, কজ, উপায়, বৃষ্টি আল্লাহ দেন, এটাতে বিশ্বাসী মুসলিম, বৃষ্টি আল্লাহ দেন, তবে অমুক অমুক নক্ষত্রগুলি এমন যেগুলি বৃষ্টি বর্ষণের কারণ, সবাব, কারণ মনে করল। তাহলে এই সম্পর্কে কি হুকুম? এই ক্ষেত্রে হুকুম হচ্ছে কি, যে এটি হচ্ছে শিরকে আসগার, কুফরে আসগার, ছোট কুফরি, ছোট শির, ছোট কুফরি, ছোট শির। কেন? কারণ আল্লাহ দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় না করে কি করলো, আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পর্কিত করলো। আরেকটি কথা এখানে মনে রাখবেন, ওলামারা বলেছেন যে কোন একটি বিষয় যদি কারণ না হয় অথচ সেটিকে কারণ বলে, এর নাম হচ্ছে ছোট শির। কোন একটি বিষয় যেটি আসলে কারণ নয় কোন কাজের, কিন্তু যদি কারণ তাকে উল্লেখ করে তাহলে সেটি হচ্ছে ছোট শির্ক। তাহলে বৃষ্টি বর্ষণের কারণ আল্লাহর রহমত, আল্লাহর রহমত হয়েছে, বান্দার উপর দয়া হয়েছে, আল্লাহ ফাক রব্বুল আনা বৃষ্টি দূর করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন, আল্লাহর রহমত হয়েছে। কিন্তু যদি তারকাকে মনে করে যে তারকা বৃষ্টি বর্ষণ, ওই অমুক তারাটি আকাশে দেখা গেছে না, সেই জন্য বৃষ্টি হয়েছে, দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু ওই তারকা দেখা গেছে তার কারণে, তাহলে এমন বস্তুকে কারণ বানালো যেই বস্তু আসলে বৃষ্টির কারণ নয়, তাহলে সেই ব্যক্তি ছোট শিরকে আসগার করলো, কুফরে আসগার করলো। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন, ছোট শিরক আর ছোট কুফরি হচ্ছে কাবিরা গুনাহ, ছোট শিরক, ছোট কুফরি হচ্ছে কাবিরা গুনাহ। আচ্ছা, এই অবস্থায় যদি মরে যায় কেউ, ছোট শিরক করে মরে যায়, ছোট শিরক বহু আছে, ছোট শিরক বহু আছে, আল্লাহ ছাড়া অন্যের কসম, হ্যাঁ, তারপরে হ্যাঁ কি, লোক দেখানো, আমল লোক দেখানো, দান খায়রাত কাজ, এগুলো ছোট শির, ছোট শির বহু রয়েছে। এইরকমই তাবিজ, আল্লাহ ভালো করবেন, কিন্তু তাবিজটা মাধ্যম, তাবিজ আসলে কারণ নয়, এটাও এর উদাহরণ। তাবিজ মানুষের আরোগ্যের কারণ নয়, কিন্তু আরোগ্যের কারণ বানিয়েছে মানুষ কাকে, তাবিজ কে, বালা কে, হ্যাঁ, সুতা কে, তাগা কে। সুতরাং এটি হচ্ছে কি, ছোট শির, যদিও মনে করে যে আল্লাহ ভালো করবেন, আল্লাহ ভালো করবেন, কিন্তু এটা হচ্ছে মাধ্যম, কারণ ভালো হওয়ার উপায়, তাহলে এটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আসগার হচ্ছে কাবিরা গুনাহ, এতে ওলামাদের একমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই। কিন্তু এই ছোট শিরক, ছোট কুফরি করে কেউ যদি মারা যায় তাহলে মাফ হবে কি না, এটি প্রশ্ন, নতুন কথা শোনাই, এর আগে মনে হয় শোনাইনি। ছোট শিরক করে মারা গেছে, কেউ তাবিজ করে মারা গেছে, হ্যাঁ, কেউ এ কথা বিশ্বাস করে মারা গেছে যে আল্লাহ তো বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু অমুক তারা দেশে, আমাদের দেশে অমুক তারা দেখা গেলে বৃষ্টি হয়, এটা হচ্ছে বৃষ্টির কারণ, তাহলে সে ছোট শির, ছোট কুফরি করে মারা গেছে। এরকম আল্লাহ ছাড়া অন্যের কসম, মায়ের কসম, বাপের কি, হ্যাঁ, ছেলের গায়ে হাত দিয়ে কসম, এসব করে মারা গেছে, দানা হাতে নিয়ে কসম করছি, শপথ করছি, এসব করেছে, আমি যদি ভুল কথা বলি তো আমার দানা মিলবে না, এভাবে কসম করেছে, তাহলে এগুলি ছোট শির করেছে। এই অবস্থায় যদি মারা যায় বিনা তওবাতে, এই ক্ষেত্রে কি বললাম, দুইটি মত রয়েছে। বিষয় কি, ছোট শিরক করেছে, করে যদি তবা করে নেয় তো অসুবিধা নেই, তবা করে নিয়েছে, কিন্তু তবা করে নেওয়ার অবস্থা মারা গেছে, তাবিজ নিয়ে মারা গেছে, সারা জীবন তাবিজ রাখতে রাখতে, তাবিজ লিখে দিতে দিতে মারা গেছে, লিখে দিচ্ছিল অথবা নিজে ব্যবহার করতে, এই অবস্থায় মারা গেছে, আল্লাহ ছাড়া অন্যের কসম করেই মারা গেছে, এই তারকা সম্পর্কে বৃষ্টির কারণ এই মনে করেই মারা গেছে, হ্যাঁ, লোক দেখানো, নামাজ রোজার লোক দেখানো, দান খায়রাত করতে করতে, এই করে কুমুকরেই মারা গেছে। তাহলে তার কি হবে? অধিকাংশ আলেমদের নিকটে অন্য অন্য কাবিরা গুনাহর মতো আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর আল্লাহ ইচ্ছা করলে আখেরাতে কবরে শাস্তি দেবেন, তারপরে যদি তার নেক আমল তাকে জান্নাতে পৌঁছায় তাহলে সে জান্নাতে পৌঁছিবে। যেমন চুরি করে কেউ যদি মারা যায়, হ্যাঁ মদ খেয়ে মারা যায়, মিথ্যা কথা বলে মারা যায়, অন্য হারাম খেয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে যদি মারা যায়, তাহলে তওবা যদি করে থাকে তো মাফ দুনিয়াতে, আর তওবা করে ওই অবস্থায় মারা গেছে তাহলে আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন আল্লাহর রহমত, তার অনেক নেক আমল আছে আল্লাহর রহমত হয়েছে মাফ করে দিয়েছেন আল্লাহ ফাকর বলেন, অথবা আল্লাহ ফাকর বলেন কি করবেন শাস্তি দিবেন, শাস্তি দিয়ে যদি সে জান্নাতে যাওয়ার মতো অনেক আমল থাকে তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওইরকমই যদি কেউ ছোট শির ছোট কুফরি করে মারা গিয়ে থাকে তাহলে ওইরকম অবস্থা অধিকাংশ আলেমদের নিকটে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না পার্থক্য আছে, চুরি করা গুনাহ, জেনা করা গুনাহ, রোজা ছাড়া গুনাহ, মদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, কাবিরা গুনাহ আল্লাহর ইচ্ছা দিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আর কোরআনেও রয়েছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ যেগুলি ওর নিম্ন স্তরের গুনাহ যেগুলি সেগুলি সম্পর্কে আল্লাহ যাকে ইচ্ছা কি করবেন ক্ষমা করবে, তাহলে যাকে ইচ্ছা যখন ক্ষমা করবেন বলা হয়েছে তাহলে এই গুনাহগুলি সম্পর্কে হয় আল্লাহ ক্ষমা করবেন আর না হলে শাস্তি দিবেন, পানিশমেন্ট পাওয়ার পরে জান্নাতে যাওয়ার হকদার হলে যাবে। কিন্তু শিরক সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শিরক করা হয় আল্লাহ মাফ করবেন না, ওই অবস্থায় মরে গেলে তওবা করলে তো বড় শিরক থেকে, একজন হিন্দু ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, একজন কবরে সেজদাকারী ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, হ্যাঁ তওবা করে মুসলমান সংশোধন করে মুসলমান হয়ে গেল, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বড় শিরক এই রকমই ছোট শিরক, আল্লাহ শিরকের কথা বলেছেন, এখানে বলেননি যে বড় শিরক শুধু, আল্লাহ বলেছেন শিরক করে যদি কেউ মারা যায় তাহলে মাফ করবেন না, তাহলে ছোট শিরকের অবস্থায় যদি কেউ মারা যায় বিনা তওবাতে মারা গেছে তাহলে আল্লাহ পাক মাফ করবেন না শাস্তি দেবেন। সুতরাং কেউ যদি এই আকীদা এই ভ্রান্ত বিশ্বাস নিয়ে মারা যায় যে বৃষ্টি অমুক তারকার কারণে হয়, ছোট শিরক হইলেও আল্লাহ মাফ করবেন না, লোক দেখানো আমল করে মারা গেছে তাহলে আল্লাহ মাফ করবেন না, তাবিজ অবস্থায় মাফ, তাবিজ নিয়ে মারা গেছে, হ্যাঁ তাবিজ লিখতে লিখতে মারা গেছে ওই অবস্থায় তওবা করেনি তার থেকে, তাহলে আল্লাহ পাক এই গুনাহ মাফ করবেন না। দলিল এই আয়াত তার ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। কয়টি অবস্থা বর্ণনা করলাম, তিনটি হলো, প্রথম দুটি অবস্থাতে বড় কুফরি বড় শিরক, আর দ্বিতীয় অবস্থাতে হচ্ছে ছোট শির বা ছোট কুফুরি। আর একটি অবস্থা রয়েছে যেটি জায়েজ, সেটা হচ্ছে যে কোন তারকা আকাশে দেখা যাওয়াকে মৌসুম মনে করা, যে এটা অমুক কাজের মৌসুম, বৃষ্টির মৌসুম, মানে বর্ষাকাল এসে গেছে, অমুক তারকা উঠেছে তার মানে বর্ষাকাল এসেছে, উনি আসেনি কিন্তু এটা অমুক সময়ে, যেহেতু অমুক মাসে বা অমুক সময়ে অমুক মৌসুমে অমুক তারকা দেখা যায় সেজন্য ওই মৌসুম এসে গেছে, গ্রীষ্মকাল এসে গেছে, বসন্তকাল এসে গেছে অথবা বর্ষাকাল এসে গেছে, শীত বসন্তকাল এসে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে, এটা কি বলে, এটা বলছে যে ওয়াক্ত সময় নির্ধারণ করা, মৌসুম নির্ধারণ করা কোন তারকা দেখে, অথবা এই সময় অমুক ধান আমন ধানের চাষের সময় চলে এসেছে, আউশ ধানের চাষের সময় চলে এসছে, আপনার বুটের চাষের সময় চলে এসছে, ঠিক না, গম চাষ জব চাষের সময় চলে এসছে ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি মৌসুম মনে করে যে অমুক তারকা হচ্ছে অমুক ফসলের মৌসুম, তাহলে এতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এইরকম যদি বৃষ্টির ক্ষেত্রে কেউ বলে যে বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আর বৃষ্টি আল্লাহর রহমতিকার কোনো কারণ নেই, পার্থিব কোনো কারণ বৃষ্টির নেই, একমাত্র আল্লাহর দান, কিন্তু সাধারণত অমুক তারাটি আকাশের অমুক দিকে দেখা গেলে কি হয় বর্ষাকাল চলে আসে, বৃষ্টি হয় না বলে বলছে বর্ষাকাল চলে আসে, তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এই চারটি অবস্থা মনে রাখবেন এই ক্ষেত্রে। আচ্ছা শাস্তির ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে, হ্যাঁ শাস্তির ক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে, বড় শির করে বড় কুফরি করে মারা গেলে চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু ছোট শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ পাক চিরকাল জাহান্নামে রাখবেন না, চিরকাল শাস্তি দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, এবং নেক আমল তার সন্তুষ্টির জন্য আখেরাতের জন্য করার তৌফিক দান করেন, তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকেও যেন বঞ্চিত না রাখেন, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াও দান করেন আর আখেরাতও দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রেহাই দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।